রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান রহমতপূর্ণ প্রভাত নিয়ে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ প্রতিটি অনুষ্ঠানে এক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মোবাল্লিকে দাওয়াত ইসলামী আলোচনা করে থাকেন, অনেক সুন্দর মাদানী ফুল আমাদের অর্জন হয়। আর প্রতি অনুষ্ঠানেই আপনাদের কল আমরা পেয়ে থাকি বিষয় সম্পর্কে, অনুষ্ঠান সম্পর্কে, আর অভিমত আপনারা দিয়ে থাকেন আমাদেরকে। আজকে ইনশাআল্লাহ তাআলা এই অনুষ্ঠানে রহমতপূর্ণ প্রভাতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, হামদে বারী তাআলা শুনব, এরপরে নাতে রসুল, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকেও আমরা আলোচনা করব, মাদানী ফুল দেওয়ার চেষ্টা করব। আর এই অনুষ্ঠানে থাকবে আপনাদের দেয়া কল আর এসএমএস। আপনি যদি চান যে আমরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব, ফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন, ভয়েজের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন, অথবা এসএমএস করে হলেও আপনি আমাদেরকে আপনার অভিমত জানাতে পারেন। আসুন আমরা শুরুতে দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করে নি। রহমতে আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মনোমুগ্ধকর বাণী হচ্ছে, যে কোরআনে পাকের তেলাওয়াত করলো এবং রব তালার হামদ বর্ণনা করলো, অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে আপন প্রতিপালক আল্লাহ তাবারক তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করলো, তবে নিঃসন্দেহে সে কল্যাণকে নিজের স্থান থেকে অনুসন্ধান করে নিল। আমরা যদি চাই নিজের কল্যাণকে নিজ স্থান থেকে অনুসন্ধান করে নেওয়ার জন্য, তবে আমরা কোরআনে পাকের তেলাওয়াত, হামদ আর না দুরূদ ও সালাম পাঠ করার চেষ্টা করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, শুরুতে আমরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শ্রবণ করব, এরপর ইনশাআল্লাহ আমরা হামদ নাত, এরপরে আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ আজকের যে বিষয় রয়েছে এই বিষয় আপনাদেরকে জানাবো, আর বিষয় জানিয়ে এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে চলে আসব। জি,
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণ প্রিয় ভাইরা, মুহাম্মদের চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, আসুন তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই, যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করব এবং আমি পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم مدني চ্যানেলের দর্শক শ্রোতা, সকালবেলা উঠে আমরা আলহামদুলিল্লাহ যখন মাদানী চ্যানেল ওয়ান করি, তখনই মাদানী চ্যানেলে আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ কমপক্ষে প্রতিদিন 3 আয়াত হলেও আমরা কোরআনে পাকের তেলাওয়াত করব। দর্শক যাবো এবার শোয়েব ভাইয়ের কাছে আবারও হামদে বারি তালা শ্রবণ করার জন্য ইনশাআল্লাহ তাআলা।
প্রাণ প্রিয় ভাইরা, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব এবং শ্রবণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা।
ইনশাআল্লাহ
আসুন আমরা দুরূদে পাক পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইহি ওয়া Ya Rasulallah wa sallam alayka ya Habib Allah padhiye sallallahu alayka ya Ya Rasulallah وسلم عليك يا حبيب الله 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 لا إله إلا هو الله الله Allah la ilaha illa hu tumi malik jalo isthane ya Allah ya Allah tumi malik jalo isthane ya তোমার করে সকলে চন্দ্র তারকা বৃক্ষ পাথরে প্রশংসা তোমার করে সকলে চন্দ্র তারকা বৃক্ষ পাথরে জলস্থলে তসবি সকলের জল স্থলে তসবি সকলের আল্লাহ 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 আল্লাহ
اللہ اللہ ہو لا الہ الا ہو تمہارے چرچا گور انگینائے مورو بیومی آر باغ باغی چائے تمہارے چرچا گور انگینائے مورو بھومی آر باغ باغی چائے گنو گن کورے شکل پھل پال گنو گن کورے شکل پھل پال یا اللہ یا اللہ 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 ہو لا الہ الا ہو اللہ 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 ہو لا الہ الا ہو کھوما کرو عطار کے مولا دوہے تمہیں شیریو شتار کھوما کرو بدکار کے مولا دوہے تمہیں شیریو شتار جینی شپنو بیدیرو سردار جینی شپنو بیدیرو سردار یا اللہ یا اللہ 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 ہو لا الہ الا ہو اللہ 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 ہو لا الہ الا ہو
صلوا علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم مدنی چینلের দর্শক শ্রোতা আজকের বিষয় আপনাদেরকে জানানোর আগে আপনাদেরকে বলার আগে আসুন আমরা একটি ঘটনা শ্রবণ করি। বসরায় এক কৃপণ ধনী লোক ছিল। একদিন তার প্রতিবেশী তাকে দাওয়াত করল এবং তার সামনে ডিম আর ভুনা মাংস দিল। সেই কৃপণ ব্যক্তিটি অনেক বেশি মাংস খেয়ে নিল, অতঃপর পানীয় পান করল, ফলে তার পেট ফুলে গেল আর ভীষণ কষ্টে পড়ে গেল। মৃত্যু তার শিওরে ঘুরতে লাগলো, এমনকি সে কষ্টে অস্থির হয়ে গেল এবং যখন অবস্থা খুবই খারাপ হলো তখন ডাক্তারকে ডাকা হলো। কেন ডাক্তারকে ডাকা হলো? যে সে এমনভাবে খেয়েছে, পেট পূর্তি করে নিয়েছে, হয়তোবা আজকে এক বেলা এমন খাওয়া খাবো যাতে করে দুই তিন বেলাতে আর আমার খাওয়া না লাগে। কেন কৃপণ ব্যক্তি এমনই হয়ে থাকে, যা কিছু পাই তাই একটু বেশি করে নিয়ে নেই, পরে যদি না পাই কৃপণ ব্যক্তির অভ্যাসটা একটু এরকমের হয়ে থাকে। ডাক্তার বলল, চিন্তার কোনো কারণ নেই, যা কিছু খেয়েছো বমি করে ফেলে দাও। কিভাবে সম্ভব? আমি এত কষ্ট করে খেলাম, সুস্বাদু খাবার খেলাম, এই নিয়তে খেলাম যে আমি যদি এই অক্তে দাওয়াত পেয়েছি বেশি করে খাই, পরবর্তী দুই তিন অক্ত আমাকে আর নিজের খাবার খেতে হবে না, এই আশাই তো খেয়েছি, পেট পূর্তি করে খেয়েছি, এখন বমি করে কিভাবে ফেলে দিব। এ কথা শুনে ধনী কৃপণ ব্যক্তিটি বলল, হায় আফসোস, ডিমের সাথে খাওয়া সেই উন্নত ভুনা মাংস আমি কিভাবে বমি করে ফেলে দেব? আমি মৃত্যুকে তো কবুল করব, কিন্তু বমি করতে পারবো না। দর্শক শ্রোতা, কৃপণ ব্যক্তিরা এমনই হয়ে থাকে, যাদের সম্পদের লোভ বেশি, যা কিছু আছে তার কাছে তা অল্প মনে হয়, আরো চাই, আর যা আছে তা থেকে খরচ করা এগুলো অপচয় মনে হয়, সে খরচ করতে রাজি না, তার তো নাই কিছু। এভাবে যারা করে তাদেরকেই কৃপণ বলে। আজকের বিষয় দর্শক শ্রোতা কৃপণ। হয়তোবা আমাদের সমাজে, হয়তোবা আমাদের ঘরে, হয়তোবা আমাদের পরিচিত এমন ব্যক্তি যারা আছে তারা এরকমের থাকে, এরকম মানে হাত মুষ্টি বাঁধাই থাকে, হাত খুলে না। আবার অনেক দর্শক এমনও আছে যারা আজকে আলোচনা শুনে নিজের আত্মীয় স্বজনের মধ্য থেকে কাউকে পছন্দ করে নিবেন, যে ওই ব্যক্তিকে বলতেছেন, না ওই ব্যক্তিকে না, তাকে ইশারা করিয়েন না, হয়তোবা এই রোগগুলো আমার মাঝেও আছে, হয়তোবা কৃপণ তার অভ্যাস আমার মাঝেও আছে। ইনশাল্লাহ আজকে মোবাইল লিগে দাওয়াত ইসলামে আমাদের সাথে আছেন সোহেল ভাই, আমরা আজকে আলোচনা করব কৃপণতা নিয়ে, আর শুনব কৃপণতার শাস্তি কি রয়েছে, কৃপণ হলে ব্যক্তি, যে ব্যক্তি কৃপণ হয় তার থেকে কি কি হাতছাড়া হয়ে যায়, সে কোন কোন নেয়ামত থেকে মেহরুম থাকে। আমরা ইনশাল্লাহ আজকের আলোচনায় কৃপণতা নিয়ে আলোচনা করব। জি সোহেল ভাই।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে জাকির ভাই, আজকে যে বিষয়টি রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের মধ্যে নেওয়া হয়েছে, যা আমাদের সমাজের ক্ষেত্রে, বর্তমান সমাজের মধ্যে এটা খুব প্রয়োজনীয়তা রয়েছে এই ব্যাপারে আলোচনা করার, কেননা বর্তমান সমাজের মধ্যে আমরা এমন হয়ে গিয়েছি, একগুঁয়েমি আমাদের মধ্যে চলে এসেছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখা যায় যে এমন কিছু কাজ করে নেই যা লোক অপছন্দ করে, আর লোক অপছন্দ করে এমন কাজগুলোর মধ্যে একটি কাজ হচ্ছে কৃপণতা। যেমন আপনি বললেন যে ঘটনা, বসার একটি ঘটনা, যে ওই ব্যক্তি সে মৃত্যুকে পছন্দ করলো, কিন্তু ওই ভালো খানা সেটাকে বমি করে ফেলে দিতে চাইল না। বাস্তবিক এরকম যারা কৃপণ ব্যক্তি হয়ে থাকে তারা এই কাজগুলো করে থাকে। আর কৃপণ বলা হয় তাকে যার যেখানে খরচ করা যতটুকু প্রয়োজন সে ততটুকু খরচ করে না, খরচ করা থেকে বিরত থাকে, এমন ব্যক্তিকে কৃপণ বলা হয়। আর কৃপণ ব্যক্তি না শুধু আমাদের সমাজের মধ্যে সে অপছন্দনীয় ব্যক্তি, বরঞ্চ কোরআন হাদিস নিয়ে যদি আমরা আলোচনা করি, কোরআন হাদিসের মধ্যেও কৃপণ ব্যক্তির বিভিন্ন জায়গায় এসেছে, তাদের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। যেমনটি কোরআনে পাকে সূরা নিসার মধ্যে বর্ণনা করা হয়, যারা নিজেরা কার্পণ্য করে এবং অপরকেও কৃপণতা শিক্ষা দেয় আর গোপন করে সেসব বিষয় যা আল্লাহ পাক তিনি স্বীয় অনুগ্রহকে তাদেরকে দান করেছেন, বস্তুত এসব অস্বীকারী ব্যক্তিদের জন্য আমি অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এছাড়া শুধু তাই নয়, কোরআনে পাকের অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় কৃপণতার ব্যাপার আলোচনা হয়েছে। যদি আমরা কোরআন ও হাদিস নিয়ে একটু রিসার্চ করি তাহলে জানতে পারবো, কোরআনে পাকের আরো এক জায়গায় রয়েছে যে সূরা বনি ইসরায়েলের 29 নং আয়াতে, এবং আপন হাত আপন ঘাড়ের সাথে আবদ্ধ রেখো না এবং না সম্পূর্ণভাবে খুলে দাও যেন তুমি বসে থাকো নিন্দিত ও পরিশ্রান্ত হয়ে। অর্থাৎ বাহ্যিকভাবে এখানে তো কৃপণতা শব্দটি নেই, কিন্তু এই আয়াত যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে এটার মধ্যে রয়েছে কৃপণতার ব্যাপারে। যেমন বলা হচ্ছে, এবং আপন হাত আপন ঘাড়ের সাথে আবদ্ধ রেখো না, অর্থাৎ আপনি একটু আগে উদাহরণ দিলেন যে হাতকে আমরা মুষ্টি করে রাখি, ছাড়ি না, তো বলা হচ্ছে আপন হাতকে তোমরা ঘাড়ের সাথে লাগিয়ে রেখো না, আবদ্ধ করে রেখো না, আর না সম্পূর্ণভাবে খুলে দাও, সম্পূর্ণভাবে খুলে দাও। এটা বলতে বোঝাচ্ছে হলো অপচয়কে,
অপচয়কে একবারে মন মতো খরচ করা,
যেখানে যা প্রয়োজন নেই সেখানেও সেটা খরচ করা। তো ইসলাম আমাদেরকে এমন একটি বিষয় দিয়েছেন যে বিষয়ের মধ্যে আমাদেরকে এটা শিক্ষা দেয় যে আমরা না হাত সীমা লঙ্ঘন করব, অর্থাৎ খরচ করব, এবং না আমরা কি করব নিজের মধ্যে রেখে দিব, বরঞ্চ যেখানে যতটুকু খরচ করা প্রয়োজন আমরা ততটুকু খরচ করব।
সোহেল ভাই, যে সকল ব্যক্তিরা কৃপণ হয়, কৃপণ যারা হয় বিশেষ করে ওই সকল ব্যক্তিরা, তারা দান সৎকার করা থেকে দূরে থাকে, দান সৎকার করার মন মানসিকতা তাদের থাকে না। দ্বিতীয়ত, আত্মীয় স্বজন যারা গরিব রয়েছে তাদেরকে যে হেল্প করবে, সহযোগিতা করবে, সেই মন মানসিকতা তাদের থাকে না। তৃতীয়ত, সমাজের মধ্যে যে ভালো কাজগুলো হয় সেখানে যে সে অংশ নিবে সেটাও তার দ্বারা হয় না। কৃপণ ব্যক্তি মানে এমন এমন নিয়ামত থেকে বঞ্চিত থাকে সে নিজেও জানে না, সে নিজেও বুঝতে পারে না। তো কৃপণ ব্যক্তি যারা রয়েছে তাদেরকে নিয়ে আল্লাহ তাবারক ও তাআলা কোরআনুল কারিমে অনেক জায়গার মধ্যে তাদেরকে হুঁশিয়ার দিয়েছেন যে কৃপণ তোমরা হয়ো না, কৃপণ থেকে বের হও। আর কৃপণতা, যে যার মধ্যে কৃপণতা থাকে তার নাজাত কোথায়, সে তার ভালাই কোথায়, সে তো এক নিজের মন মানসিকতা নিয়েই চলে। কেননা ইসলাম যে আমাদেরকে শিক্ষা দেয় সেই শিক্ষা তার মাঝে নেই। তো কৃপণতা থেকে আমাদেরকে বের হওয়া উচিত। এমন কৃপণ ব্যক্তি রয়েছে সমাজের মধ্যে যে তারা যখন মসজিদে যায় তো মসজিদে গেলে তারা কি করে, মসজিদের দান বক্স যখন সারে সৎকার করার জন্য বলা হয় তখন সে পকেটে তা হাত দেয়, তার পকেট থেকে 1000 টাকার নোটও বের হয়, 500 টাকার নোট বের হয়, 100 টাকার নোট বের হয়, 10 টাকার নোটও বের হয়, 2 টাকার নোটও বের হয়। কৃপণ ব্যক্তি দেখেন কেমন মন মানসিকতা, সে কি করে একবারে সব টাকাগুলো বেছে বেছে তারপরে ছিড়া যে টাকাটা ছোট যে টাকাটা এইটাকে নিয়ে ওই ডানবক্সের মধ্যে ছাড়ে। তো কৃপণ ব্যক্তিরা ভালো কাজ থেকে যে ভালো কাজ তারা করবে সে ভালো কাজ তাদের দ্বারা সম্ভব হয় না। দর্শক শ্রোতা আমাদের সঙ্গে আছেন, একটা নাচ শুনবো শোয়েব ভাই থেকে, এরপর ইনশাআল্লাহ আমরা আবার দর্শকের কল নিব, এরপর আমাদের আজকের বিষয় যে কৃপণতা এই মাদানী ফুল আমরা আরো শ্রবণ করবো।
সবসে অলা সবসে বালা রান বি সবসে অলা রান বি अपने मौला का प्यारा मारा नबी, अपने मौला का प्यारा मारा नबी, दोनों आलम का दौला हमारा नबी, সবসে আলা লাহমারানবী, সবসে বালা লাহমারানবী, জিসকে তলবো কো দোবন হে আবে হয়াত হে ও জানে মসীহা হামারা নবী, খলক সে সবসে আলা লাহমারানবী, সবসে বালা লাহমারানবী, জিসকে দো বুন্দ হে কৌসর সলসবিল হে ও রহমত কা দিয়া হামারা নবী, কন দেতা হে দেনে কো মো চাহিয়ে, কন দেতা হে দেনে কো মো হামারা নবী, সবসে আলা লাহমারা নবী, সবসে বালা লাহমারা নবী, ক্যা খবর কিতনে থারে খিলে চুপ গয়ে, পর না ডোবে না ডোবা হামারা নবী, মুলকে কোনেনো মে আম্বিয়া তাজে তারে, মুলকে কোনেনো মে আম্বিয়া তাজে তাজে দারো কা আকা হামারা নবী, سب سے اعلیٰ ہمارا نبی سب سے بالا ہمارا نبی جس نے مردہ دلوں کو دی عمر آباد ہے وہ جانے مسیحا ہمارا نبی غم زدوں کو رضا مسندی سہارا ہمارا نبی سب سے اعلیٰ ہمارا نبی سب سے
صلی اللہ تعالی علی محمد صلی اللہ تعالی علیہ وسلم مدنی چ্যানেলের দর্শক শ্রোতা আমরা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলাম আজকের বিষয় কৃপণতা আপনাদের অভিমত আপনাদের কল আপনাদের এসএমএস করতে থাকুন ইনশাআল্লাহ আমরা সময় পেয়ে আপনাদের কল এসএমএস কে আমরা এই অনুষ্ঠানে অ্যাড করার চেষ্টা করব শুরুতে কিছু দর্শকের কল নিব এরপর ইনশাআল্লাহ আসব সোহেল ভাইয়ের কাছে আজকের বিষয়ে আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ জি কল চালিয়ে দিন
অনুষ্ঠানটিতে যে বিষয়গুলো নেওয়া হয় খুবই সময় উপযোগী। আজকে যে বিষয়টি নিয়েছেন আপনারা কৃপণতা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এ বিষয়ে কিছু মাদানী ফুল আরজ করতে চাচ্ছি, আর তা হচ্ছে যে বর্তমান সমাজে প্রেক্ষাপটে দেখা যায় যে গুনাহে পূর্ণ অশ্লীল এবং নির্লজ্জতাপূর্ণ যে অনুষ্ঠানাদি হয়, যেমন হাজার হাজার অজস্র টাকা পয়সা খরচ করায়, অথচ দীন ইসলামের কাজে, নেক কাজে, পুণ্যময় কাজে টাকা পয়সা খরচ করার জন্য আমরা দশবার ভাবি, অথচ গুনাহে পূর্ণ অনুষ্ঠানগুলোতে বিন্দু মাত্র আমরা সংকোচ বোধ করি না। পক্ষান্তরে দেখা যায় যে দিনী কাজের মধ্যে বা কোনো ফকির মিসকিনকে টাকা দিতে গেলে সবচেয়ে পুরনো নোট এবং সবচেয়ে ছোট্ট নোটটা পকেট থেকে বের করি। এই যে একটা চিন্তা চেতনা আমাদের মাঝে, এই চিন্তা চেতনাকে বদলে দিতে আমাদের কি করণীয়, সে সম্পর্কে যদি কিছু আলোচ করা হয় আমার মনে হয় যে আমরা যারা মাদানী চ্যানেলের দর্শক রয়েছি আমরা উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রফিক ভাই, খুব সুন্দর মাদানী ফুল আপনার থেকেও আমরা পেয়েছি। আসলে আজকাল মানুষ ব্যয়াপনার মধ্যে খরচ করতে একটু বিন্দু পরিমাণও চিন্তা ভাবনা করে না, কিন্তু যখন দিনের কাজের কথা আসে, মসজিদ মাদ্রাসার কথা আসে, ভালো কাজের কথা আসে, তখন তাদের মন 101 বার তাকে প্রশ্ন করে, কত দিব, দিব না না দিব, দিব কি দিব না, এভাবে সে বারবার নিজেকে প্রশ্ন করে থাকে। এই যে কাজগুলো, এই যে রোগগুলো, এটাকেও কৃপণতা বলা হয়েছে। দিনের কাজে তো মন খুলে খরচ করা উচিত, যেভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, যেভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, যেভাবে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, সাহাবা ইকরাম করেছেন, দিনের কাজে মন খুলে দান সাদকা আমাদের করা উচিত। রফিক ভাই, খুব সুন্দর মাদানী ফুল দিয়েছেন, আর আরো আমাদেরকে মাদানী ফুল বলার জন্য আপনি আরজ করেছেন, যাতে করে আমাদের মধ্যে এই কৃপণতা দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আমরা আল্লাহর ওলিদের জীবনী শুনবো, কিভাবে কৃপণতা থেকে বাঁচা যায় এই মাদানী ফুল আমরা শুনবো। ইনশাআল্লাহ আপনি আমাদের সঙ্গেই থাকুন। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ আলী আসফারি, আমার বাড়ি নারায়ণগঞ্জ। কৃপণতা থেকে বাঁচার উপায় সম্পর্কে কিছু মাদানী ফুল ইরশাদ করুন।
ইনশাআল্লাহ তাআলা আলী ভাই সঙ্গেই থাকুন। আমরা কৃপণতা থেকে বাঁচার কিছু মাদানী ফুলও আজকে অনুষ্ঠানে আলোচনা করার চেষ্টা করব। সোহেল ভাই, আজকের বিষয় কৃপণতা। শুরুতেই মাশাআল্লাহ কোরআনে পাকের কিছু তর্জমা আমাদেরকে শুনালেন কৃপণতা থেকে বাঁচার বা আল্লাহ তাবারকুতাআলা যে আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। আর কিছু মাদানী ফুল আপনার থেকে?
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা দুনিয়াতে বসবাস করছি। একটি পার্থিব জীবনে আমরা একটু মানে উদাহরণ দিচ্ছি, যেমনটি আমাদের ঘরের মধ্যে যখন আমরা পাঁচ ভাই থাকি, তখন বাবা বা মা কিন্তু পাঁচ ভাইকে সমান চোখে দেখে না।
আচ্ছা,
একটু ডিফারেন্স হয়। এর কারণ কি? কেউ একটু ভালো কাজ করে, বাবা মার বাধ্য হয়, এ কারণে তাকে একটু বেশি আদর করে।
আচ্ছা,
যে একটু খারাপ হয় তো তার জন্য বাবা মা টেনশন করে যে আমার ছেলেটা কখন আবার উল্টাপাল্টা কাজ করে ফেলে, টেনশনে থাকে, তার প্রতি মহব্বতটা ওরকম থাকে না। আমাদের সমাজ জীবনে এরকম, যখন কেউ ভালো কাজ করে যে এই ছেলেটা ভালো কাজ করেছে, সমাজ উন্নয়নমূলক কাজ করেছে বা দিনই কাজ করেছে, ভালো কাজ করেছে, তখন ওই লোককে, ওই ব্যক্তিকে সমাজের লোক পছন্দ করে।
সুবহানাল্লাহ।
ঠিক তেমনি যখন এলাকার মধ্যে খারাপ কেউ, যে এই ছেলেটা খারাপ, এ মারামারি করে, এ চুরি করে, ডাকাতি করে, খারাপ যদি তার ব্যাড রেকর্ড হয়ে যায়, তখন লোককে কিন্তু অপছন্দ করে। অর্থাৎ মোট কথা আমরা এটা বুঝতে পারি যে একটা লোককে খারাপ বলা বা এই লোকটাকে অপছন্দ করা বা পছন্দ করা, এর মূল হচ্ছে গুণাবলী।
আচ্ছা,
যদি তার কাছে ভালো গুণ থাকে,
ভিতরের ভিতরগত যে অভ্যাস, তার যে কালচার, এটার কারণেই মানুষ মূলত তাকে
পছন্দ করে বা অপছন্দ করে। ঠিক তেমনি আল্লাহ তাআলা তো নিজে সৃষ্টি করেছেন সকল বান্দাকে, তো তারপর আমরা শুনি আল্লাহ তাআলা অপছন্দ করেছেন, কেন অপছন্দ করেন? বান্দার মধ্যে কিছু খারাপ গুণ থাকে, এই খারাপ গুণের কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে অপছন্দ করে, ওই বান্দার প্রতি লানত থাকে। ঠিক তেমনি যখন আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে পছন্দ করেন, তার মর্যাদা বাড়িয়ে দেন। তো কৃপণতা হচ্ছে এমন একটি মন্দ গুণ, আর এই গুণের কারণে আল্লাহ তাআলা যে সকল কাজের কারণে অপছন্দ করেন কোনো বান্দাকে বা তারপর লানত করেন, এর একটি কারণ হচ্ছে হলো কৃপণতা, অর্থাৎ অন্যতম একটি গুণ কৃপণতা। শুধু কৃপণতা এমন একটি বিষয় যে মানুষ তো এর ক্ষতি তো দুনিয়াতে রয়েছে, আখিরা তো এর ক্ষতি রয়েছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কৃপণ ব্যক্তি আল্লাহ পাক নিজ থেকে দূরে রাখেন, সে কৃপণ ব্যক্তি বেহেশত থেকে দূরে থাকবে, জান্নাত থেকে দূরে থাকবে, মানুষ থেকে দূরে, তবে দোজখের নিকটে। অন্য আরেক হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, কৃপণতা হচ্ছে দোজখের একটি বৃক্ষ, জাহান্নামের একটি বৃক্ষ, আর যে ব্যক্তি কৃপণ সে যেন উক্ত বৃক্ষের একটি শাখা, আর শাখা তাকে ছাড়বে না যে পর্যন্ত না তাকে দোজখে পৌঁছে দেয়। অর্থাৎ সে যে ওই ব্যক্তি যে একটি বৃক্ষ, দোজখের বৃক্ষ আর বৃক্ষের একটি শাখা, যে ব্যক্তি কৃপণতা করবে, তো সে ততক্ষণ পর্যন্ত বৃক্ষ তাকে ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত তাকে দোজখের শাস্তি না দেয়।
আসলে সোহেল ভাই, মানুষ যে কৃপণ, আমি আপনাকে যদি আজকের এই বিষয়টা, আমাদের সময় তো নির্ধারিত, এই সময়ের মধ্যে শেষ করতে হবে, এই কৃপণতা এমন একটি বিষয় যা সে ব্যক্তি নিজের সন্তানের মন জয় করতে পারে না। কেন জানেন? সন্তান আজকে চায় ভালো একটু খাবার খাওয়ার জন্য, কৃপণ ব্যক্তি সে তো টাকা খরচ করতে চায় না, সে তো তার সন্তানকে ভালো খাবার মানে বিভিন্ন ধরনের বাহানা দেখায়, আজকে নয় কালকে খাওয়াবো, কালকে নয় পরশু খাওয়াবো। যখন ওই কৃপণ ব্যক্তির সন্তান ভালো পোশাকের একটু মন মানসিকতা রাখে, ভালো পোশাক পরবে, বাবাকে যদি বলে বাবা আমাকে ভালো পোশাকের ব্যবস্থা করে দাও, কৃপণ ব্যক্তি নিজের সন্তানকে ভালো পোশাকও দেয় না, কারণ টাকা পয়সা অপচয় হয়ে যাবে, খরচ হয়, সে মনে করে অপচয়টা। কিন্তু সন্তানের মন তো জয় করতে হবে, সন্তান আপনাকে যা চায় তখন যদি আপনি তাকে দিতে পারেন ভালো জিনিস, যেটা পোশাক আদি, ভালো খাবার, তখন আপনার সন্তান আপনার কথা শুনবে, লেখাপড়া ভালো করবে, আপনি নামাজ পড়তে বলে সে নামাজ পড়বে। কিন্তু আপনার সন্তান সিরা জামা কাপড় পরে রাস্তায় বের হবে, আপনি বলবেন নামাজ পড়তে যাও, সে বলবে সিরা জামা নেই, নামাজ পড়তে যাবো, এটা তো পারবো না। সন্তানকেও তার মন জয় করতে হবে, কিন্তু কৃপণ ব্যক্তি নিজের সন্তানের মন জয় করতে পারে না, কৃপণ ব্যক্তি নিজের ঘরের মানুষের মন জয় করতে পারে না, কৃপণ ব্যক্তি আল্লাহ তাবারক ও তালার দেওয়া নেয়ামত, যে আমাদের উপর জাকাত যদি ফরজ হয়, কৃপণ ব্যক্তি জাকাত দেওয়ার মতো সৌভাগ্য রাখে না। কৃপণ ব্যক্তি হজ যে করবে, এত বড় খুশ নসিব তার জন্য, আল্লাহ তাবারক ও তালা আমাকে নেয়ামত দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আমি হজে যাব, কিন্তু অন্তরে তার কৃপণতা, সে হজ পালন করতে পারে না, আল্লাহ তাবারক ও তালা সেই হুকুম তার পালন করার সৌভাগ্য হয় না, আল্লাহ তাবারক ও তালা সেই প্রিয় ঘর কাবা শরীফকে সে দেখতে পারে না, কেননা তার অন্তরের মধ্যে রয়েছে কৃপণতা। শুধুই নাই, আমার কাছে তো কিছু নাই, আমি তো একবারে অসহায়, আমি তো একবারে গরিব, আমি তো একবারে বেকার, আমার কাছে কিছু নেই, কৃপণ ব্যক্তির মুখে সবসময় শুনবেন নাই, নাই, শুধু নাই। মা আসছে, বাবা আজকে 500 টাকা দাও, নাই, ছেলে আসছে বাবা স্কুলের খরচ দাও, নাই। পাড়া প্রতিবেশী আসছে একটু সাহায্য করুন, নাই। এই ব্যক্তি যে এত আছে না, কৃপণতা তাকে এমন গ্রাস করে নিয়েছে সোহেল ভাই, সে শুধু বলবে নাই নাই। এই অবস্থা আজকে।
একটি কথা মনে পড়লো আপনার ওই সন্তানের মন যোগানোর ব্যাপারে যেটা বললেন, এক ইসলামী ভাই সে আমাকে বলল যে মানে তার পরিচিত তার বাবা আর কি এরকম, ছোট সে যখন ছোট ছিল তো তারা উত্তরা থেকে মিরপুর, যারা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ ঢাকা থেকে দেখছেন তারা হয়তো রোড চিনবে, উত্তরা থেকে ঢাকা আসলে কিন্তু আমরা বাসে যাতায়াত করি অনেক, মোটামুটি ভালো দূরত্ব। তো অনেক আগে সে যখন ছোট ছিল তখন রিক্সা বা বাস যাই চলতো, তো সে যখন রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলো এখানে যাবে কত, হ্যাঁ একটা রেট বললো রিক্সাওয়ালা, তো ওই রেট তার পছন্দ হলো না।
আচ্ছা,
সে কি করলো তার সন্তানদেরকে নিয়ে টাকা খরচ হবে এজন্য কি করলো উত্তরা থেকে মিরপুর পর্যন্ত হেঁটে চলে আসলো। এখন ছোট বাচ্চা বয়স কত, হয়তো 8-10 বছর হবে, সে কতটুকু হাঁটতে পারে, তাকে নিয়ে কি করলো উত্তরা থেকে মিরপুর পর্যন্ত নিয়ে আসলো, এই টাকা খরচ হবে এজন্য।
কি অবস্থা দেখেন, সন্তানের মন তখন কোথায় চলে যায়, তার মনটা ভেঙে চুরমার হয়ে যায়।
একটা বিষয় যে আমরা কিন্তু ঘরের কথা সাধারণত বাইরে
বলি না,
কিন্তু ইসলাম ভাই বলল যে আমাকে মানে বলল ঘটনা, তো কতটুকু মানে সে আপসেট ছিল,
কতটুকু সে দুঃখ পেলে সেটা মানুষের কাছে প্রকাশ করে যে আমার একটা ছোটবেলার এমন ঘটনা। আমরা একটু সাবধান হয়ে যাই, যারা বাবা আছি, যারা বড় ভাই আছি, ঘরের কর্মকর্তা আছি, আমরা একটু সাবধান হয়ে যাই, এমন যেন না হয় 2 টাকা বাঁচানোর জন্য আর 98 টাকাকে আমি নষ্ট করে দিলাম। আপনি আমাকে আপনার সন্তানকে এত বছর লালন পালন করেছেন, মাত্র 2 টাকা চেয়েছে আপনার সন্তান, সেই 2 টাকাকে আপনি জমা করার জন্য বাঁচানোর জন্য ওই 98 টাকাকে আপনি ভুলে গেছেন। 100 টাকা খরচ করলেই আপনার ভাই আপনার সন্তান ভালো হয়ে যেত বা ভালো কিছু পেত, ভালো কিছু শিখতো, আপনি 98 টাকাই খরচ করতে পেরেছেন, 2 টাকা বাঁচাতে গিয়ে আপনার সেই ভাই আপনার সেই সন্তান আপনার থেকে নারাজ হয়ে গিয়েছে।
আপনার থেকে হলো জাকির ভাই, যেরকম আমরা বিয়ে শাদির অনুষ্ঠানের মধ্যে খানা পাকাই, খানা রান্না করি, তো দেখা যায় যারা কৃপণ ব্যক্তি হয় তারা কি করে মানে যতটুকু কম যতটুকু চাটিয়ে খরচ করা যায়।
আচ্ছা,
তো সে মানে কি করলো এই বিয়ের অনুষ্ঠানের মধ্যে খানা যে আয়োজন করছে যেই জিনিসটি গুলো দিলে খানা সুস্বাদু হয় ওই কমিয়ে দিল।
আচ্ছা,
এখন সে খরচ করলো 1 লাখ টাকা, তো 1 লাখ টাকা খরচ করলো তো ঠিক আছে, কিন্তু এখানে মানে একটু চাটিয়ে করলে দেখা যাবে কি 10,000 টাকা আমার বেঁচে গেল। এখন সে 10,000 টাকা বাঁচিয়ে 90,000 টাকার মধ্যে করে নিল। এখন যখন লোকজন খাবারের জন্য আসবে যে 60টা খানার মধ্যে থাকার কথা ওই 60টা কিন্তু চলে গেল, না থাকার কারণে সে শুধু 10,000 টাকা বাঁচালো না, বরঞ্চ ওই 90,000 টাকা সে নষ্ট করলো, বরবাদ করে দিল।
আফসোস লাগে,
এত হিসাব। কৃপণ ব্যক্তি আমরা মনে করি আসলে আমি মনে হয় একটু চালাক, সম্পদ আয় করছি, আসলে আমরা আয় করছি না, বরঞ্চ আমরা সম্পদকে বরবাদ করছি।
আফসোস,
আমাদেরকে বোঝা উচিত, আমাদেরকে ভাবা উচিত যে আমি যে কাজ করছি, যেমন এটা তো গেল সাধারণ একটি ব্যাপার, আপনি যেটি বললেন যে কৃপণ ব্যক্তি এমন হয়ে থাকে সে নফল সৎকা বা দান খয়রাত নফল তো না দিলেও ক্ষতি নেই, সে শুধু নফল গুলা থেকে বিরত থাকে না, বরঞ্চ এমন সময় হয়ে যায় সে ওয়াজিব কাজ যেগুলো তার করতে হবে, তার টাকা হয়েছে, এক হচ্ছে মক্কা মদিনা জিয়ারত করা সৌভাগ্যের ব্যাপার, আল্লাহ তাআলা তৌফিক দেয় ওটা, কিন্তু আমার সামর্থ্য আছে আমাকে অবশ্যই করতে হবে, হজ ফরজ আমাকে হজ আদায় করতে হবে, জাকাত আমার উপর ওয়াজিব আমাকে জাকাত আদায় করতে হবে, কুরবানি আমার উপর ওয়াজিব আমাকে কুরবানি অবশ্যই দিতে হবে, কিন্তু যারা কৃপণ ব্যক্তি হয়ে থাকে তারা এই শুধু নফল কাজগুলো নয় যে ওয়াজিব কাজ ফরজ কাজ এগুলো থেকে বিরত থাকে। জাকাতের ব্যাপারে এসেছে যে ব্যক্তি জাকাত আদায় করবে না সে যেই ওই জাকাত বলা হয় মালের অতিরিক্ত এক কথায় ময়লা বলা হয় জাকাতকে, মালের সম্পদের ময়লা, যে ব্যক্তি এই জাকাতকে আদায় না করে তো ওই জাকাত কিয়ামতের দিন সাপ হয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে এবং ওই সাপ তাকে দংশন করতে থাকবে।
এত সম্পদ উপার্জন করছি কিন্তু
জাকাত দিতে, কৃপণতা করে এত সম্পদ উপার্জন করলাম কিন্তু শেষে গিয়ে আখিরাতে কি হবে, এগুলো আমার ক্ষতি
লাঞ্ছনার কারণ হয়ে যায় দাঁড়াবে, ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা অনেকেই এখন আমাদের এই অনুষ্ঠান দেখছেন আর হয়তোবা একটু একটু হাসছেন যে আমার ওই আত্মীয়ের মধ্যে তো এরকমের অভ্যাস আছে, সে বিয়ের মধ্যে খাবার যখন পাকায় বা অনুষ্ঠানের মধ্যে খাবার যখন পাকায় তখন একটু কিপটামি করে, সে একটু কমিয়ে দেয় বা মশলা কম দেয় বা খাবার কম পাকায়, অমুক ব্যক্তি তো কোটিপতি আছে কিন্তু জাকাত মাত্র অল্প টাকা দেয়, অমুক ব্যক্তি তো লাখপতি আছে কিন্তু হজ সে করে না, ওই ব্যক্তির হিসাব ওই ব্যক্তি দিবে, কিন্তু আপনি আমি যেন এই কৃপণতা না করি, মাত্র 1 টাকা 2 টাকা 1,000 2,000 টাকা একটু মন খুলে কাজ করে দেখেন না, একটু মন খুলে খেদমত করে দেখেন না, আল্লাহ তাবারক তাআলা কত বরকত দিবে আপনাকে, আপনি হিসাবও করতে পারবেন না, বুঝতেও পারবেন না যে আল্লাহ তাআলা আপনাকে এত বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসুন দর্শকের আরো কিছু কল আমরা শ্রবণ করি, এরপরে আবার আলোচনার দিকে আসব। জি কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আলী বাতারি, আমার বাসা মিরপুর ঢাকায়। মাশাআল্লাহ আজ্জাওয়াজাল মাদিনী চ্যানেলের অনুষ্ঠান রহমত পূর্ণ প্রভাত খুবই জনপ্রিয় অনুষ্ঠান। আমি জানতে চাই যে আমাদের অন্তরে কৃপণতা কিভাবে সৃষ্টি হয়, এ সম্পর্কে দাওয়াত ইসলামের মুবাল্লিগ ইসলামী ভাইদের আমাদেরকে গুরুত্বপূর্ণ মাদিনী ফুল প্রদান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কিভাবে অন্তরে কৃপণতা সৃষ্টি হয় ইনশাআল্লাহ অবশ্যই বলবো, আর বলার বাকি কি আছে। যখন কোনো ব্যক্তির অন্তরে টাকা পয়সা অর্থ সম্পদের মহব্বত ঢুকে যায়, তখনই ওই মহব্বতের কারণে সে কৃপণ হয়ে যায়। আজকে আমার অন্তরে টাকার মহব্বত আছে, 1 লাখ টাকা আছে না আমার কাছে, আমি 2 লাখ টাকা চাই। একটা বাড়ি আছে, আমি 2টা বাড়ি চাই। আমি 5 কোটি টাকার মালিক আছি, 10 কোটি টাকা কিভাবে আমি রেডি করব, তৈরি করব, জমা করব, সেই চিন্তা ভাবনা করতে থাকি। যখন এই টাকার মহব্বত, টাকার ভালোবাসা কোনো ব্যক্তির অন্তরে ঢুকে যায়, তখন ওই ব্যক্তি কৃপণ হয়ে যায়। টাকা আমার কাছে 1 লাখ আছে, আর 1 লাখ কিভাবে বানাবো সেই চিন্তায় 10 টাকা যে সৎকা করবো, ফকিরকে দিব, মসজিদে দিব, সেই সৌভাগ্য আর আমার হয় না, তখনই আমি তো কৃপণ হয়ে গেলাম। পরবর্তী কল চালিয়ে দিন।
আমার নাম তানহা, আমি নারায়ণগঞ্জ থেকে বলছি। আমাকে মদিনায় যাব, মদিনায় যাব,
ইনশাআল্লাহ। আপনি এত সকালে ঘুম থেকে উঠে আমাদেরকে কল দিয়েছেন আর নাচ শুনতে চেয়েছেন, এটা নাচ শোনালে কি হয়? অবশ্যই আপনাকে নাচ শোনাবো, অবশ্যই নাচ খাই ইসলামী ভাই নোট করে রাখবে, আপনার নাচ সুযোগ পেলে আমরা শোনানোর চেষ্টা করব। আজকের বিষয় কৃপণতা। যখন কোনো ব্যক্তির মাঝে কৃপণতা চলে আসে, সে টাকার মহব্বত করে। একটি হাদিসে পাক আছে না সোহেল ভাই এরকমের, যখন দিরহামকে বানানো হলো, তখন শয়তান ওই দিরহামকে চুমু দিল এবং কপালে লাগালো আর বলল যে ব্যক্তি এই দিরহামকে ভালোবাসলো মূলত সে আমাকে ভালোবাসলো। তো এই টাকা পয়সা অর্থ সম্পদ ভালোবাসা, এটা যখন কোনো ব্যক্তির মধ্যে চলে আসবে, তার অন্তরের মধ্যে চলে আসবে যে টাকা পয়সা চাই, ওই ব্যক্তি থেকে কৃপণতা প্রকাশ পাবে। ওই ব্যক্তি তখন সমাজের মধ্যে যে ভালো কাজগুলো রয়েছে, খেদমত রয়েছে, ভালো কিছু করবে, ওই মন মানসিকতা তার মাঝে আর থাকে না। তো কৃপণতা থেকে বাঁচার কিছু পথ রয়েছে, যেমন দাওয়াত ইসলামের মাদানী মহল আলহামদুলিল্লাহ এই পরিবেশের মধ্যে এমন এক পরিবেশ, আপনি যখন দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করবেন, আপনাকে খরচ করা, এরপরে মন খুলে কাউকে দান করা অথবা কৃপণ থেকে যেভাবে বাঁচা যায়, এই পথগুলো ইনশাআল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে শিক্ষা দেবে। আর সবচাইতে বড় নিয়ামত হয়েছে যে কৃপণ থেকে বাঁচার বড় নিয়ামত হয়েছে আল্লাহর ওলিদের জীবনী আমরা পড়ি, বড় বড় পীর মাশাইক যারা ছিলেন তাদের জীবনী আমরা পড়ি। যখন আল্লাহর ওলিদের জীবনী পড়বো আমরা, তখন দেখবো যে তারা কেমন ছিল, তাদের জীবনীর মধ্যে কিরকমের তারা যে কৃপণতা থেকে বেঁচে তারা কিভাবে তাদের জীবন পার করেছেন, যখন আমরা আল্লাহর ওলিদের জীবনী পড়বো ইনশাআল্লাহ, তখন আমাদের এই কৃপণতা থেকে বাঁচার এবং অন্যকে বাঁচানোর সেই মন মানসিকতা আমাদের তৈরি হয়।
জীবনে যদি আমরা অধ্যয়ন করি, রিসার্চ করি, তাহলে জানতে পারবো তারা দুনিয়া বিমুখ ছিলেন, তারা দুনিয়ার লোভ লালসা থেকে বিরত থাকতেন, তাদের মধ্যে দুনিয়া ছিল না, তারা দুনিয়াকে নিজের মধ্যে রাখতেন না, তারা তো দুনিয়ায় থাকতেন কিন্তু দুনিয়াকে তাদের মধ্যে আসার মানে অবস্থা রাখতেন না তারা।
সুবহানাল্লাহ।
তারা কি করতেন, আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য কাজ করতেন, ইবাদত করতেন, রিয়াজত করতেন, তো তাদের সম্পদের প্রতি মহব্বত ছিল না। কিন্তু বর্তমান সমাজে আমাদের মধ্যে এমন ব্যক্তি না বললেই নয় যে মানে নেই, সমাজের মধ্যে প্রায় সকলে এরকম অবস্থা যে আমরা কি করব, সম্পদ আহরণ করব। আপনি যেমনটি বললেন যে যার একতলা আছে সে তিনতলা পাঁচতলা করার চিন্তা ভাবনা থাকে, আর এই চিন্তা ভাবনা থেকে কিন্তু তার মধ্যে কি হয় যে আমি যদি পাঁচতলা একটা বিল্ডিং করতে চাই তাহলে আমার টাকা লাগবে, আর টাকা যদি আমি উপার্জন করতে চাই, যদি আমি টাকা অর্জন করতে চাই, সংরক্ষণ করতে চাই, তাহলে আমাকে কম খরচ করতে হবে। আর এই কম খরচের মনোভাবটাকে তাকে কি করে আস্তে আস্তে কৃপণতার দিকে নিয়ে যায়, যেখানে যেটা খরচের ওইখানে সেটা খরচ করে না, না করে কি করে সে তখন ওই আস্তে আস্তে কৃপণতার মধ্যে চলে যায়। আর শয়তান তো মানুষের সাথে লেগেই আছে, যেমন আপনি বললেন যে যখন দিরহাম হলো, টাকা হলো, তখন শয়তান তাকে চুমু দিল, সে ওই কৃপণতার মাধ্যমে মানুষকে ধ্বংস করবে, ধোকার মধ্যে ফেলবে। আসলে আমরা আজকে ধোকার মধ্যে রয়েছি, আমরা আজকে এমন অবস্থা হয়েছে যে আমরা সম্পদ আরো সংরক্ষণ করার জন্য, সম্পদ বৃদ্ধির জন্য এমন কৃপণতা করি, দেখা যায় যে আমরা যেখানে ওয়াজিব কাজগুলো ওইখানে ওয়াজিব কাজগুলো করি না। আমার এলাকার কোনো গরিব লোক রয়েছে তাকে সাহায্য করব, ওই মাইন্ড আমাদের থাকে না। আমরা সমাজে একটা উন্নয়নমূলক রাস্তাঘাট ভেঙে গিয়েছে, আমার কাছে টাকা আছে, মিলেমিশে করিনি, ওই মনোভাব থাকে না, রাস্তা ভাঙছে, আমার নিজের ঘর ভাঙছে নাকি? রাস্তা ভাঙছে এটা সমাজ সরকার দেখবে, তারা ঠিক করবে, আমি যদি নিজে থেকে করে দেই, কিন্তু এটা কিন্তু ভালো কাজ, সওয়াবের কাজ, অনেক সওয়াবের কাজ, কিন্তু না, ওই টাকা অর্জন করা কৃপণতার কারণে তার এই মাইন্ড গুলো চলে যায়। আর সম্পদ আহরণের ব্যাপারে, সম্পদ যখন মানুষ সম্পদের দিকে যায়, দৌড়ায়, সম্পদ কিন্তু তার কাছে আসে না, সে আরো দূরে চলে যায়।
আচ্ছা,
এমন হয় যে সে দৌড়াতে দৌড়াতে এমন অবস্থা সম্পদ সে রাখতে পারে না, কি করে, এক সময় সে কবরে চলে যায় বা ধ্বংস হয়ে যায়। একটু ঘটনা আরজ করছি যে সম্পদের লোভ মানুষকে ধ্বংস করে দেয়, মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয়। যেমন হযরত সাইয়্যিদুনা ঈসা রূহুল্লাহ আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসালামের সামনে এক ব্যক্তি আরজ করলো, ইয়া রূহুল্লাহ আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসালাম, আমি আপনার বরকতপূর্ণ সংস্পর্শে সোহবতে থেকে আপনার খিদমত করতে ও শরীয়তের জ্ঞান অর্জন করতে চাই।
সুবহানাল্লাহ।
তিনি আলাইহিস সালাম তাকে অনুমতি দিলেন, ঠিক আছে। তারা কি করলো, কোথাও চললো, সফর করলেন, চলতে চলতে যখন উভয় একটি নদীর কিনারায় পৌঁছলেন, তখন তিনি আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, এসো আমরা কিছু খাবার খেয়ে নেই, খাবার পর আমরা আবার রওনা দিব। তখন ঈসা আলাইহিস সালামের কাছে তিনটি রুটি ছিলেন।
আচ্ছা,
তিনটি রুটি ছিল, একটি তিনি নিজে নিলেন, আরেকটি ওই লোককে দিলেন। তিনটি লোকে দুইজনে ভাগ করে নিলেন, খেয়ে নিলেন। খাওয়ার পরে ওই খেলো দুজনে, আরেকটি রুটি ছিল, ওই তৃতীয় রুটিটি কি করলো ওই ব্যক্তি, সে লুকিয়ে ফেললো।
আচ্ছা,
যখন তিনি আলাইহিসসালাম পানি পান করে ফিরে আসলেন, ফিরে এসে জিজ্ঞাসা করলেন যে তৃতীয় রুটিটি কোথায় গেল, সে কি করলো, মিথ্যা কথা বললো যে আমি জানি না।
আচ্ছা,
তখন তিনি আলাইহিসসালাম নীরব রইলেন, একটু পরে বললেন, এসো আমরা চলি। সুদূর আগানোর পরে রাস্তায় একটি হরিণী দেখা গেল, তার সাথে দুটি বাচ্চা ছিল। তখন বাচ্চা একটিকে ডেকে ডাকার সাথে সাথে ওই বাচ্চা চলে আসলো।
সুবহানাল্লাহ।
চলে আসার পরে তিনি আলাইহিসসালাম কি করলেন, ওটিকে জবাই করলেন, জবাই করে সে রান্না করে ভুনা করে তারা খেয়ে নিল।
সুবহানাল্লাহ।
খাওয়ার পরে এর মধ্যে যে হাড় ছিল, হাড্ডি ছিল, ওই হাড্ডিগুলো একত্র করে কুম বিইজনিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার অনুমতিতে, আল্লাহ তাআলার নির্দেশে জীবিত হয়ে যাও বলে ছেড়ে দিলেন।
সুবহানাল্লাহ।
ওই হাড্ডি গুলো একত্রে মাংস পরিণত হয়ে আবার হরিণের বাচ্চা হয়ে গেল, সে কি গুলো তার মায়ের সাথে চলে গেল।
আল্লাহ।
তখন তিনি আলাইহিসসালাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমাকে ওই আল্লাহর শপথ যিনি আমাকে এই মুজিজা দেখানোর শক্তি দান করেছেন, সত্যি করে বলো যে তৃতীয় রুটিটি কোথায়?
আহ,
সে বলল, অর্থাৎ ওই ব্যক্তি বলল, আমি
একটা রুটির লোভ,
একটি রুটির লোভ।
আহ,
সে বলল, আমি জানি না। তখন তিনি আলাইহিসসালাম বললেন, এসো আগে চলি, সামনে যাই। চলতে চলতে একটি সমুদ্রের নিকট পৌঁছে বসে গেলেন। তিনি আলাইহিসসালাম ওই ব্যক্তির হাতে তার হাত ধরে পানির উপর হেঁটে সমুদ্রের ওপারে পৌঁছে গেলেন।
আচ্ছা,
আমরা সাধারণত যদি পানি দিয়ে হাতে হাঁটা চলা সম্ভব নয়, কিন্তু তিনি আলাইহিসসালাম তার এটা মুজিজা ছিলেন, তিনি কি করলেন, ওই ব্যক্তির হাত ধরে সমুদ্র পার হয়ে গেলেন।
সুবহানাল্লাহ।
ওই পারে গিয়ে তিনি আলাইহিসসালাম ওই ব্যক্তিকে আবার বললেন, তোমাকে ওই খোদার শপথ যিনি আমাকে এই মুজিজা দেখানোর শক্তি দান করেছেন, সত্যি করে বলো যে ওই তৃতীয় রুটিটি কোথায় গেল।
সুবহানাল্লাহ।
ওই ব্যক্তি তখন আবারও মিথ্যা কথা বলল, আমি জানি না। তিনি আলাইহিসসালাম বললেন, ঠিক আছে চলো সামনে যাই। যেতে যেতে এক মরুভূমিতে পৌঁছলেন। তিনি আলাইহিসসালাম বালুর একটি স্তূপ তৈরি করলেন আর বললেন, হে বালুর স্তূপ, আল্লাহর নির্দেশে স্বর্ণ হয়ে যাও।
সুবহানাল্লাহ।
আর ওই স্তূপ সাথে সাথে স্বর্ণে পরিণত হয়ে গেল,
নবীর হুকুম পেয়ে।
তিনি আলাইহিসসালাম সেটিকে তিন ভাগ করার পরে বললেন, এক ভাগ আমার, এক ভাগ তোমার, আর তৃতীয় যে ভাগটি রয়েছে ওই ভাগটি হলো ওই ব্যক্তির জন্য যে ওই রুটিটি নিয়েছে, তৃতীয় রুটিটি। একথা শুনে তখন ওই ব্যক্তি বলে উঠল, হে রূহুল্লাহ আলা নবিনা আলাইহিস সালাতু ওয়াসালাম, ওই তৃতীয় রুটিটি আমি নিয়েছি। তখন তিনি আলাইহিসসালাম কি করলেন, বললেন, ঠিক আছে এই তৃতীয় যেই স্বর্ণের স্তূপ রয়েছে এটি না, বরঞ্চ সব তুমি
নিয়ে নাও,
নিয়ে নাও। নবী আলাইহিসসালাম স্বর্ণ দিয়ে কি করবে, তিনি সবগুলো দিয়ে চলে গেলেন।
আচ্ছা,
তখন ওই ব্যক্তি কি করলো, সবগুলো একত্র করে তার একটি চাদর দিয়ে নিয়ে সে রওনা দিল। সে যখন সামনে চলে গেল কিছু দূরে, দেখা গেল দুই লোক তার পদ রোধ করলো, কারণ কি এই স্বর্ণ তার থেকে নিয়ে নিবে, তাকে মেরে ফেলবে, তাকে হত্যা করবে। তখন ওই ব্যক্তি যে সম্পদ ছিল স্বর্ণ ছিল, সে বলে আমাকে হত্যা কেন করবে, আসলে এই সম্পদ আমরা তিনজনে ভাগ করে নি। জানের ভয়ে সে কি করলো, এই করলো। তখন দুজন বললো ঠিক আছে, ঠিক আছে বলে কি করলো, তারা তিন ভাগ করলো, তিন ভাগ করলো। তখন তাদের খানার সময় হলো, তারা কি করবে এক মানে পরামর্শ করলো যে এক ব্যক্তি যাক, সে দোকানে গিয়ে খাবার নিয়ে আসবে, আসার পর আমরা খানা খেয়ে তিনজন তিন জায়গায় চলে যাব। তখন এক ব্যক্তি সে গেল গিয়ে খানা কিনলো, খানা কেনার পরে প্রথমত তার এটা মানে একটি কুবুদ্ধি চলে আসলো যে আচ্ছা ওই স্বর্ণ তিন ভাগ হয়েছে, তাহলে তো এক একজনের ভাগে কম পড়বে, যদি তিনও ভাগ আমি পেয়ে যাই তাহলে তো আমার ভাগ বেশি হবে,
লোভের উপর
লোভের উপরে লোভ।
আচ্ছা
কি করলো, সে বিষ কিনে ওই খানার মধ্যে মিষ মিলে দিল বিষ। এরপর সে যখন গেল আর ওইখানে যারা দুজন ছিল তারা বুদ্ধি করলো, সে যখন চলে আসবে তাকে আমরা হত্যা করব, হত্যা করলে
এই স্বর্ণকে দুই ভাগ করব,
তিন ভাগ ছিল এটাকে দুই ভাগ করে নেব, আমাদেরও সম্পদ বেড়ে যাবে।
আফসোস,
যে বলা সেই কাজ। ওই ব্যক্তি খানা নিয়ে আসলো, আসার সাথে সাথে ওই দুই ব্যক্তি তার উপর ঝাঁপিয়ে পড়লো, তাকে হত্যা করে দিল।
আমি
বললো ঠিক আছে আমরা খানা ভাগ করব, খানা ওই সম্পদ ভাগ করব, সম্পদ ভাগ করার পূর্বে আমরা খানা খেয়ে নিই। তারা কি করলো, খানা খেয়ে নিলো বিষ মিশ্রিত, তারও দুজনে মারা গেল আর সম্পদ ওইখানে রয়ে গেল। সম্পদের লোভ এমন একটি বিষয় যে এই সম্পদ মানুষকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দেয়। শুধু তাই নয়, কিতাবের মধ্যে রয়েছে যে দুটি ক্ষুধার্ত নেকড়ে বা ভাগ, মানে অনেক ক্ষুধার্ত, তাকে যখন ছাগলের পালে ছেড়ে দেওয়া হয় তাহলে সে যত ক্ষতি করবে তার চাইতে বেশি ক্ষতি করে সম্পদের লোভ।
আফসোস,
তো এই কৃপণতা যখন আমাদের আসবে, কৃপণতার একটি মাধ্যম হচ্ছে সম্পদের লোভ। যদি আমরা চাই যে কৃপণতা থেকে বাঁচতে, তাহলে আমাদের অন্তর থেকে এই সম্পদের লোভ লালসা বের করে দিতে হবে।
মাশাআল্লাহ, সোহেল ভাই থেকে খুব গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শুনছিলাম যে যখন মানুষের মাঝে লোভ সৃষ্টি হয়, সম্পদের লোভ সৃষ্টি হয়, তখন তাকে ওই সম্পদ তো তার হাতে আসে না, বরং তাকে এ দুনিয়া থেকেও বিদায় নিতে হয়। এক সময় সম্পদের পিছে মানুষ ঘুরে কিন্তু সম্পদ কখনো সে পায় না, কিন্তু যদি মানুষ সম্পদের পিছে না ঘুরে দিনের পিছে ঘুরত, তবে দিনও পাইত আর সম্পদও পেত। আল্লাহ তাআলা সেই বোঝার তৌফিক দান করুক। হাদিসে পাকের মধ্যে এতক্ষণ তো আমরা এই কৃপণতা শুধু সম্পদ আয়ের জন্য, সম্পদের লোভী হলেই কৃপণতা হয় এটা শুনলাম, আরো শুনি আর কোন বিষয়ে কৃপণতা হয়, মানুষ কৃপণ হয় কোন কাজের মাধ্যমে। প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় বাণী, খুব সুন্দর বাণী, আমাদের জন্য খুবই শিক্ষণীয় একটি বিষয়। আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সবচাইতে মানুষের মধ্যে ওই ব্যক্তি কৃপণ, কোন ব্যক্তি, যার নিকট আমার আলোচনা হলো আর সে দুরুস্বরী পড়ল না। তো বোঝা গেল ইবাদতের বেলায়ও কৃপণ ব্যক্তি আছে আর সম্পদের বেলায়ও কৃপণ ব্যক্তি আছে। তো এখান থেকেও শিক্ষা আমরা অর্জন করি, যখনই আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনবো, নাম মোবারক শুনবো, আমরা দুরুদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আরো দর্শকের কিছু কল নিব, এরপর ইনশাআল্লাহ সোহেব ভাইয়ের কাছে আসব। দর্শক নাচ শুনতে চেয়েছেন, অনুরোধ করেছেন নাচ শোনানোর, আমরা ব্যবস্থা করব। জি, কল চালিয়ে দিন।
মিজান ভাই, পঞ্চগড় বোঝাচ্ছেন। আমি বলতে চাইলাম যে আসলে বাংলাদেশে যতগুলি চ্যানেল আছে এর মধ্যে কোন ইসলামিক চ্যানেল ছিল না, ঘরে বসে কোন ইসলামী আলোচনা শুনবে, সওয়াবের কাজ করবে এরকম কোন চ্যানেল ছিল না। আসলে মাদানী চ্যানেল দেখে আসলে আমাকে খুব ভালো লাগলো, এবং এই জন্য আমি আপনাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। আশা রাখি আপনারা এভাবে বাংলাদেশে প্রসার করবেন।
আপনাকে ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে আমাদেরকে কল দিয়েছেন, আসলে আল্লাহ তাবারকতালার শুক্রিয়া। যখন কোনো চ্যানেলই ছিল না বাংলাদেশে ইসলামী চ্যানেল, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদের উপরে এত বড় এহসান করেছে, মাদানী চ্যানেল অন করে দিয়েছে, আর ঘরে বসে বসে আলহামদুলিল্লাহ আজ আমরা ইলমে দিন শিখতে পারতেছি মাদানী চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন আলোচনা শুনতেছি, ইলেম অর্জন করতেছি। মাদানী চ্যানেলের তো বাহারই বাহার, কল তো প্রতিদিনই আসতে থাকে মাদানী চ্যানেলের বাহার। আমার ঘরে নামাজি হয়ে গিয়েছে, আমার বোন পর্দাশীলী হয়ে গিয়েছে, আমার মা ভালো হয়ে গিয়েছে, ওই ব্যক্তি ইবাদত গুজারি হয়ে গিয়েছে, এদিকে মাদানী বাহার, ওদিকে মাদানী বাহার, আলহামদুলিল্লাহ। দোয়া করেন যাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা।
চট্টগ্রাম থেকে এক ইসলামী ভাই মেসেজ করেছিল আমাকে যে আমার এক কাজিন, সে মানে 5-6 মাস আগে সে মডেলিং অর্থাৎ দুনিয়াবি ছিল, কলেজে পড়ালেখা করে, কিন্তু আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের দাওয়াত সে দিয়েছিল, দেওয়ার বরকতে আলহামদুলিল্লাহ তার মধ্যে এত পরিবর্তন চলে আসলো, এখন ঘরের লোক অবাক হয়ে গেল যে মানে এর এত চেঞ্জ। মাদানী চ্যানেল দেখার বরকত আলহামদুলিল্লাহ।
কালাম হাসান একটি সোহেব ভাই মাদানী চ্যানেলের সঙ্গ
মাদানী চ্যানেল কে লিয়ে জো সাথ দিয়া
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
তো রহমত
মাদানী চ্যানেল কে লিয়ে জো সাথ দিয়া তোর কা তুজ পে হো রহমত খোদা কে করম রর কর কর।
আমরা যখনই সুযোগ পাই মাদানী চ্যানেল দেখি, আমাদের যখনই ঘরে বসে থাকার সময় হয় আমরা মাদানী চ্যানেল দেখার চেষ্টা করি।
জাকির ভাই যে ইসলাম ভাই বললেন যে তার মাদানী চ্যানেল ভালো লাগে, তো ভালো লাগাটা নিজের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ রাখি তাহলে এটি উচিত হবে না, বরঞ্চ আমার এই ভালো লাগাটা মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত। কিভাবে ছড়িয়ে দেবো? আমার কাছে যেহেতু ভালো লাগে এটি ভালো এই কারণে আমার কাছে ভালো লাগে, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল ভালো লাগবেই বা না কেন, মাদানী চ্যানেল শরীয়ত ভিত্তিক চ্যানেল, এই চ্যানেলের মধ্যে আলহামদুলিল্লাহ গুনাহপূর্ণ কোনো কাজ দেখানো হয় না, আলহামদুলিল্লাহ নেকি আর নেকি প্রতিটা মুহূর্তে আমাদের নেকি অর্জন করার সুযোগ করে দিয়েছে। তো এই চ্যানেলে আমরা আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে বলি মাদানী চ্যানেল দেখার জন্য। এর বরকতে কি হবে? এক তো আমি নেকি পেয়ে যাব নেকি দাওয়াতের কারণে, আর যদি আমরা মাদানী চ্যানেল দেখার উৎসাহ দিলাম আর এই কারণে সে দেখে নিল, কেউ দেখার কারণে তার মধ্যে যদি মাদানী পরিবর্তন চলে আসলো তো ওই নেকিগুলো আমার হয়ে যাবে, পাশাপাশি আমার একটা নাজাতের উসিলা হয়ে যাবে।
সুবহানাল্লাহ। দর্শকের আরেকটি কল নিব, এরপরে সোহেবের কাছে আসব, যে এক দর্শক নাচ শুনতে চেয়েছিল তার নাচটা শোনানোর জন্য। জি কল চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি নাঙ্গল থেকে ইসমাইল হোসেন বলতাছি,
আমরা চেষ্টা করব নাত যা আসছে ফরমাই সেগুলো শোনার জন্য। জি সোহেব
ভাই। তোমার প্রেমে এসে কাটা
পূরণ করে দিতেন ইসলামী ভাইরা খুশি হয়ে যেত সবের নিয়ত ইনশাআল্লাহ।
صلوا على الحبيب
صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم
نایوں نر تارا نام محمد ریدہ شارا نام محمد نایوں نر تارا نام محمد ریدہ شارا نام محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم دولت جو دی چاہو جہاں نے دولت جو دی چاہو جہاں نے دولت جو دی چاہو جہاں نے دولت جو دی محمد پڑھو وظیفہ نام محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم ہو بیش شفال بھائی جہاں ہو بیش شفال بھائی جہاں ہو بیش شفال بھائی جہاں بیش شفال او بھائی جہاں دن رات جی جو پے نام محمد دن رات جی جو پے نام محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم کینو مسلمان ہو بنا قربان 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 خدا رے پریو نام محمد خدا رے پریو نام محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم رکھ بے کو بارے جو کھن রহে বন্ধু রাখবে কবরে যখন হে বন্ধু রাখবে কবরে যখন হে বন্ধু রাখবে কবরে যখন হে বন্ধু শোনায় মোরে নামে মোহাম্মদ শোনায় মোরে নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়ন তারা নামে মোহাম্মদ হৃদয়ে সারা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আলহামদুলিল্লাহ। সোয়েব ভাই আপনাদের অনুরোধ পূরণ করেছে, অনেক সময় ধরে নাচ শোনালেন আমাদেরকে আল্লাহ তাবারক ও তাআলা। যারা শুনতে চেয়েছেন, যিনি শুনিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা দরবারে কবুল করুক। দর্শক, আজকের বিষয় ছিল কৃপণতা। যে ব্যক্তি কৃপণ হয়, আমরা তো অনেক আলোচনায় শ্রবণ করলাম, বিশেষ করে যে ব্যক্তি কৃপণ হয় সে মূর্খ হয়। কেন মূর্খ হয়? এই জন্য মূর্খ হয় যে তার মধ্যে ইলিম না থাকার কারণেই ওই ব্যক্তি কৃপণ। যে ব্যক্তি কৃপণ হয় সে ধর্মীয় কিতাব যখন দেখে সামনে, কোনো লাইব্রেরিতে যায়, ধর্মীয় কিতাব দেখে চোখের সামনে, জিজ্ঞাসা করে ভাই কিতাবের দাম কত, যদি শুনে 150 টাকা, আল্লাহ 150 টাকা, আমি এটা দিয়ে 3 বেলা চলতে পারবো না, কিনবো না ধর্মীয় কিতাব। এর কেননা ধর্মীয় কিতাবের মধ্যে ইলেম আছে, সে যখন এটা পাঠ করবে পড়বে তখন সে কৃপণতা কি আর কৃপণ ব্যক্তিদের আজাব কি আছে এগুলো জানতে পারবে। কিন্তু সে ওই কৃপণ ব্যক্তি ধর্মীয় কিতাব আর জ্ঞান অর্জন করার মতো সৌভাগ্য সে অর্জন করে না। যে ব্যক্তি কৃপণ হয় সে প্রতিটি নিয়ামত থেকেই বঞ্চিত হয়। ভালো কাজ বলেন, ভালো খাবার বলেন, ভালো কথা বলেন, সমাজের খেদমত বলেন, জ্ঞান অর্জন করা বলেন, যা কিছু বলেন না কেন, এই কৃপণ ব্যক্তি সব কাজ থেকে বঞ্চিত হয়। কৃপণ ব্যক্তির কপালে তেমন ভালো কাজ করার সৌভাগ্য তার হয় না। দেখবেন কিছু মানুষ কিছু আছে সংসারের অভাবের কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, আর কিছু মানুষ আছে প্রয়োজনে, যে আমার দরকার, একটা হলো প্রয়োজন আর একটা হলো প্রয়োজন নেই, তারপরও শুধু টাকার জন্য বা আরো জমা করার জন্য, আরো অর্থশালী হওয়ার জন্য, ধনবান হওয়ার জন্য শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ। পাশের এলাকায় মাহফিল চলতেছে, আমার কাজ আছে, আজ মসজিদের মধ্যে আপনার সাপ্তাহিক সুন্নতে বারে ইজতে মাহ আছে, আমার কাজ আছে, আমি তো ব্যস্ত। কেননা সাপ্তাহিক ইজতে মাহ হয় এসারে নামাজের পরে, আর আমার দোকানে কাস্টমারের ভিড়ও তখন থাকে, কেন আমার তো অনেক চাই, এই সময়টা আমাকে ব্যস্তই হবে, বেচা কিনা না করলে তো আমি লসে পড়ে যাব। কৃপণ ব্যক্তি বাস তার মধ্যে এটাই যে আমি কোনো মতেই আমার কাজ থেকে ফারিক হব না, আর ভালো কাজের মধ্যে আমি যাব না, ভালো কাজের মধ্যে গেলে আমার বেচা কিনা হোক বা কাজকর্ম হোক 2-1 ঘন্টার জন্য অফ রাখতে হবে, আর অফ রাখলে আমার ইনকাম হবে না, আমার যেটা চাহিদা, আমার যেটা প্রয়োজন সেটা আমার হচ্ছে না। চাহিদা একটা, প্রয়োজন একটা, এটা তো দরকার, এটা করবেন, কিন্তু লোভ, আরো চাই আরো চাই, এই জিনিস থেকে আমরা বাঁচার চেষ্টা করি। একটা
বিষয় যে লোভ, আবার অনেকে এমন বলে থাকে আমি তো কৃপণতা করছি না,
আচ্ছা
আমি মিত ব্যয় অর্থাৎ অল্প ব্যয় করছি। ইসলামই তো শিখায় না যে অল্প ব্যয় করো অপচয় করো না, আমি অপচয় করছি না, আমি কি করছি, আমি কম খরচ করছি।
আচ্ছা,
আসলে আমাদের বোঝা উচিত যে অল্প খরচ যেটাকে আমরা বলি মিত ব্যয়, মিত ব্যয় কি আর কৃপণতা কি, এটা আমাদেরকে বুঝতে হবে। যদি এই দুইটা বিষয়ের মধ্যে পার্থক্য বা দুইটা বিষয় কি আমরা বুঝতে পারি, তাহলে আমরা মানে নিজেকে বাঁচাতে পারবো। যাদের এই কথা যে আমি কৃপণতা করছি না, আমি মিত ব্যয় অল্প ব্যয় করছি, মিত ব্যয় বলা হয় ওইটাকে যেখানে যা দরকার তা খরচ করা, এটা হচ্ছে মিত ব্যয়। অপচয় যেখানে যা প্রয়োজন তার চাইতে বেশি খরচ করা,
খরচ করা।
আর কৃপণতা হচ্ছে যেখানে যা প্রয়োজন সেখানে তা খরচ না করা। এখন হচ্ছে যে যতটুকু খরচ করা ততটুকু যদি আমি খরচ করি, এটা আমাকে ইসলাম শিখাচ্ছে, কিন্তু কম খরচ করা এটাও আমাদেরকে ইসলাম শেখায় না, আর যেটা বেশি খরচ করা ওটাও আমাদেরকে শেখায় না। কৃপণ ব্যক্তির জন্য ধ্বংস রয়েছে, হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, তিনটি কাজ দ্বারা মানুষের ধ্বংস সাধিত হয়। নাম্বার এক নফসের অনুসরণ, নাম্বার দুই আত্মগরিমা বা অহংকার,
অহংকার,
আর নাম্বার তিন হচ্ছে কৃপণতা। এছাড়া হাদিস শরীফের মধ্যে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা পিতামাতাকে কষ্ট দেওয়া, কৃপণতা করা, অবৈধভাবে অন্যের মাল দাবি করা এবং কন্যা সন্তানের জীবন্ত প্রতিত করা,
পুঁতে দেওয়া
তোমাদের প্রতি হারাম করে দিয়েছেন। আরো এক হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, দুইটি কুঅভ্যাস কোন মুমিন বান্দার মধ্যে একত্র হতে পারে না। এক হচ্ছিল কার্পণ্য অর্থাৎ কৃপণতা, নাম্বার দুই অসৎ চরিত্র অর্থাৎ যে ব্যক্তি বলবে আমি মুমিন বা মুমিন হতে চাই তার মধ্যে কৃপণতা থাকতে পারবে না, আর যার মধ্যে কৃপণতা থাকবে সে মুমিন হতে পারবে না।
ঠিক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই আলোচনাকে আল্লাহ তাআলা দরবারে কবুল করুক, আর দর্শক শ্রোতা সহ আমাদেরকেও এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের নির্ধারিত সময় রয়েছে, আমাদের প্রায় সময় শেষের দিকে আমরা চলে এসেছি, আর প্রতিদিন অনুষ্ঠানে নতুন নতুন বিষয় নিয়ে মোবাল্লিগে দাওয়াত ইসলামী আসবে, আপনারা অবশ্যই অনুষ্ঠান দেখবেন, অনুষ্ঠান শুনবেন। কৃপণতা অল্প ব্যয়, এটা না কি আপনার কাপড় মাত্র দুইটা, যখন যেটা পরেন সেটা থেকে দুর্গন্ধ আসে, এটার নাম অল্প ব্যয় না কি প্রয়োজন আমার আরো দুই তিনটা কাপড়, যাতে করে একটা পরিষ্কার করার পরে আর একটা যেন আমার গায়ে দিতে পারি, একটা যেন পরিষ্কার করার জন্য রাখতে পারি। আর অল্প ব্যয়ের নাম এটা না কি আমি আতর ব্যবহার করব না, কেননা আতর ব্যবহার করলে বেশি টাকা লাগবে বা টাকা খরচ হবে আর দুর্গন্ধ নিয়ে মসজিদে যাব, মানুষের সামনে যাব, এটার নাম অল্প ব্যয় না, এটার নাম কৃপণতা। আপনার যা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করেন, আজকে আতর ব্যবহার করবেন, ভালো পোশাক পরিধান করবেন, আপনি নোংরা পোশাক নিয়ে সমাজের মধ্যে যাবেন, মানুষের মধ্যে যাবেন, মানুষ আপনাকে কি বলবে? তো আপনি যদি বলেন যে আমি অল্প ব্যবহার করি, অল্প ব্যবহারের নাম এটা না, যেখানে যা লাগবে সেটা আপনি ব্যবহার করেন, আর ইসলাম এটার হুকুম দিয়েছে যেখানে যা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন। আসুন আমরা দাঁড়িয়ে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সম্মানে সালাতু সালাম পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
Ya Nabi Salam Alaika, Ya Rasul Salam Alaika, Ya Habib Salam Alaika, Ya Habib Salam Alaika, Salawatullah Alaika, Tala'al Badr Mustafa jaane rehmat pe da
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।